বাইশে জানুয়ারি 2016 জুমার পূর্বের বয়ান। গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন শেখুল হাদিস আরেফ বিল্লাহ আমির মোহাম্মদ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল আলিয়া।
আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم من حدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা রাবালু মানুষকে দুনিয়াতে পাঠাইছেন মানুষের কোনো কিছুরই জ্ঞান ছিল না যে কোনটা ভালো কোনটা মন্দ কোনটা সুন্দর কোনটা অসুন্দর এমনকি কোনটা খাদ্য কোনটা অখাদ্য এতটুকু জ্ঞান মানুষের ছিল না। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা রাবালু সর্বপ্রথম আদম আলাইহিস সালামের নিকট ওহী নাযিল করেছেন সর্বমোট 10-12 বার। এই ওহীর মধ্যে আমাদের কোরআনে কারিমে যেরকম পৃষ্ঠা খুললে দেখা যায় ঈমান আনো, নামাজ কায়েম করো, যাকাত দাও, রোজা রাখো, জুলুম করবে না, অত্যাচার করবে না, খুন খারাপি করবে না, মানে কোরআনে পাকের মধ্যে যেরকম বিপুল পরিমাণে হুকুম আহকাম বিধানের কথা আছে যে পূর্ববর্তী নবীদের হযরতে মূসা আলাইহিস সালাম ব্যতীত যত নবী রসুল ছিলেন ওই সকল নবীদের আসমানি কিতাবে এত হুকুম আহকামের কথা ছিল না। আমার কথা বুঝতেছেন ভাই আপনারা? যে আমাদের এই শরীয়তে অর্থাৎ আল্লাহ পাক যে পবিত্র কোরআন দান করছেন এই পবিত্র কোরআনের ভিতরই সবচেয়ে হুকুম আকাম বিধানাবলী কামেল এবং পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাক দান করছেন। ইতিপূর্বে যত নবী রসুল দুনিয়া থেকে তশরিফ নিয়ে গেছেন চলে গেছেন তাদের মধ্যে সিরফ হযরত মূসা আলাইহিস সালামের শরীয়তে সবচেয়ে বেশি হুকুম আকাম ছিল। এত বেশি হুকুম আকাম আর কোন নবীর কিতাবে ছিল না। শুরু হ্যাঁ প্রত্যেক নবীর আসমানি কিতাবের মধ্যে বা সহিফার মধ্যে কিতাব বড় গ্রন্থকে কিতাব বলে, সহিফা ছোট ছোট পুস্তিকা আসমান থেকে যেটা অবতীর্ণ হয়েছে এই আসমান কিতাব বা সহিফাগুলোর মধ্যে অধিকাংশই আল্লাহ পাকের পরিচয় আল্লাহর মহব্বতের বয়ান আল্লাহ এক অদ্বিতীয় এবং আল্লাহর গুণাবলী এই সকল বিষয়াবলীর আলোচনায় বেশি থাকত আর হুকুম আকাম বিধানাবলী খুব সংক্ষিপ্ত আকারে থাকত। কথা বুঝে আসছে না ভাই? তো মানুষ আসলে জানত না ভালো কি মন্দ কি খাদ্য কি অখাদ্য কি হালাল কি হারাম কি কোনো কিছুরই মানুষের জ্ঞান ছিল না। মহান রব্বুল আলামিন যে আসমানি কিতাবের মাধ্যমে তার নবী রসুলদের মাধ্যমে মানুষদেরকে শিক্ষা দান করছেন এমনকি খাবার দাবার রান্নাবান্না করার নিয়ম পদ্ধতিও মানুষের যারা ছিল না এমনকি একটা দা কাছি বানানোর ক্ষমতা যোগ্যতা জ্ঞান বুদ্ধিও মানুষের ছিল না। এই সবকিছুই সর্বপ্রথম মানুষ পাঠানোর পরে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু নবী রসুলদের মাধ্যমে এগুলো মানুষদেরকে শিক্ষা দান করতেন যে এইভাবে শিক্ষা দাও, খানা এইভাবে রান্না করতে বলো। ফেরেশতা আসতেন ওহির মাধ্যমে ফেরেশতা বাতলাইতেন নবী রসুলগণ মানুষদেরকে শিক্ষা দান করতেন। তো এইভাবে মানুষ খাওয়ার শিখলো, এটা খাওয়ার জিনিস, এটা পান করার জিনিস, এটা ক্ষতিকর জিনিস, এটা উপকারের জিনিস, এটা ভালো জিনিস, এটা মন্দ জিনিস। এই কোরআন শরীফে যেখানে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাবালু বলেন মানুষদেরকে আমি হেদায়েত দান করছি, হেদায়েত শব্দের অর্থ কয়েকটা, মূল অর্থ দুইটা। মূল কয়টা অর্থ ভাই? দুইটা, একটা হেদায়েতের অর্থ হলো দিক নির্দেশনা দেওয়া, দিক নির্দেশনা দেওয়া হেদায়েতের এক অর্থ। হেদায়েতের আর একটা অর্থ হলো যে একদম বান্দাকে ঈমান দিয়া জান্নাতে পৌঁছায় দেওয়া, আল্লাহওয়ালা বানায়া দেওয়া। হেদায়েতের যে দ্বিতীয় অর্থটা, এটাকে আরবি পরিভাষায় বলে ইসাল ইলাল মাতলুব, মানে গন্তব্যে পৌঁছায় দেওয়া, লক্ষ্যে পৌঁছায় দেওয়া। এটা সিরেফ আল্লাহর হাতে, এটা পৃথিবীর কারো হাতে আল্লাহ দেন নেই। কি কথা বুঝেন নাই ভাইয়ারা? হেদায়েতের এই অর্থ যে একদম বান্দাকে আল্লাহওয়ালা বানায়া দেওয়া, ঈমানদার বানায়া, জান্নাতি বানায়া দেওয়া, একদম আল্লাহওয়ালা বানায়া দেওয়া, একদম জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেওয়া, মুক্তির যোগ্য বানায়া দেওয়া। হেদায়েতের এই অর্থ, এই হেদায়েত যেটা, এটা সিরফ আল্লাহর হাতে, এটা আল্লাহ কাউকে দেন নাই এই ক্ষমতা। এজন্য আবু তালিবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন যে আপনি অন্তত ঈমান তো আনেন, কালেমা শরীফ তো পড়েন, এতটুকু করলে আমি আপনার নিকট, আল্লাহ পাকের নিকট আপনার জন্য সুপারিশ করব। এত সত্ত্বেও খাজা আবু তালেব সে কাফের মুশরিকদের নানান রকমের চক্রান্তের শিকার হইয়া ইসলাম কবুল করতে পারলেন না, করলেন না। তো এইভাবে তার মৃত্যুবরণ হল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ভাবে ব্যথিত হলেন, আমার এমন প্রিয় চাচা ঈমান ছাড়া দুনিয়ার থেকে গেলেন, চিরকাল জাহান্নামে থাকবেন, আহা কি একটা বেদনাদায়ক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরটা এত বেশি বেদনা ভারাক্রান্ত হল, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা বালু তাকে সান্ত্বনা দেওয়ার প্রেক্ষিতে আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে চান তাকে হেদায়েত দিতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হ্যাঁ আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। এই আয়াতে পাকে যে আপনি হেদায়েত দিতে পারেন না, এর মানে আপনি কারো অন্তরে ঈমান পৌঁছে দিতে পারেন না, আপনি কাউকে একদম নিজ দায়িত্বে জান্নাতি বানিয়ে দিতে পারেন না, এই অর্থ এখানে হেদায়েতের। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন ওয়াইন্নাকা লা তাহদি ইলা সিরাতিল মুস্তাকিম, নিশ্চয়ই আপনি হেদায়েত দিতে থাকবেন সিরাতিল মুস্তাকিমের পথে। ওখানে বলেন হেদায়েত দিতে থাকবেন, এখানে বলেন হেদায়েত দিতে পারবেন না। এই কোরআন সম্পর্কে, কোরআন হাদিসের ভাষা পরিভাষার সঠিক জ্ঞান না থাকলে খালি বুখারী শরীফ পড়ছি, আমি মুসলিম শরীফ পড়ছি, সংগ্রাম করতেছি, গবেষণা করতেছি, খালি অনুবাদ করে কোন মানুষ ইসলাম সম্পর্কে নিখুঁত স্বচ্ছ পরিপক্ক নির্ভরযোগ্য জ্ঞান অর্জন করা সম্ভব না। কথা বুঝে আসছে ভাইরা? হেদায়েতের দুইটা অর্থ জানা না থাকলে এই লোকেরা এক্সিডেন্ট করতে থাকবে কিনা, গবেষকের দল, কি এক জায়গায় আল্লাহ বলেন আপনি হেদায়েত দেন, আরেক জায়গায় বলেন আপনি হেদায়েত দিতে পারেন না, দুই কথায় তো মিল নাই। অথচ এই দুইটা ভাষার অর্থই ভিন্ন। ইন্নাকা লা তাহদি, আপনি নিশ্চয় হেদায়েত দিতে থাকবেন, মানে আপনার দায়িত্ব দিক নির্দেশনা দেওয়া, যে বলা এভাবে করো, এইভাবে চলো, এই পথে গেলে জান্নাত আর এই পথে গেলে জাহান্নাম। এই যে দিক নির্দেশনা দেওয়া, এই অর্থে নবী হাদি, হাদি মানে হেদায়েত দাতা, হাদি মানে হেদায়েতকারী, হেদায়েতকারী মানে তিনি পথ প্রদর্শক, তিনি দিক নির্দেশনা দিবেন, তিনি গাইডলাইন বাতলাবেন। যাই হোক, এটা প্রসঙ্গক্রমে হেদায়েত শব্দটা আসলেও তো একটা কথা বললাম, হেদায়েতের দুইটা অর্থ হলো না ভাই? আমার ভাইরা, এই যে কোরআন শরীফে যখন আল্লাহ পাক বলেন যে হে মানুষ তোমরা কিছু জানতে না, আমি তোমাদেরকে হেদায়েত দান করলাম, এই হেদায়েতের অর্থ হলো এখানেও দিক নির্দেশনা। ও আল্লাহ যখন বলেন আমি হেদায়েত দিই, আল্লাহ দুই রকম হেদায়েত দেন, আল্লাহ পাকের হেদায়েতের ধারাও দুইটা, একটা হলো তিনিও দিক নির্দেশনা দেন, গাইডলাইন বাতলান, আবার আরেক অর্থ হলো আল্লাহ পাক একদম অন্তরে ঈমান দান করে জান্নাতি বানায় দেন। তো আল্লাহ পাকের ক্ষেত্রে হেদায়েতের দুইটা অর্থ। হ্যাঁ, তো যাই হোক, তো যেখানে আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে হেদায়েত দান করি, ফাহাদাইনাহুম, আমি তাদেরকে হেদায়েত দিলাম, এই হেদায়েতের অর্থ কিন্তু অনেকগুলি। হেদায়েতের অর্থ তোমরা জানতে না খাওয়ার জিনিস কোনটা, না খাওয়ার জিনিস কোনটা, এই জ্ঞানটুকু আমি তোমাদেরকে দান করছি। এই বুঝটুকু আমি তোমাদেরকে দান করছি। তোমরা জানতো না ভালো কি মন্দ কি, ভালো জিনিসগুলোর পরিচয় জ্ঞান এটা আমি তোমাদেরকে দান করছি, মন্দ জিনিসগুলো বুঝার এই জ্ঞান আমি তোমাদেরকে দান করছি। সেটা আবার দুই ভাবে, হয় আসমানি কিতাবের মাধ্যমে, অথবা আমার নবী রসুলদের মাধ্যমে, অথবা আমি সরাসরি তোমাদের অন্তরের ভিতরে সেটা ঢালছি। যেমন এই যে এই মৌমাছিরা আছে না, মৌমাছিরা জায়গায় জায়গায় যায়, কোথায় দূর দূর চলে যায় মাইল কি মাইল গিয়া সেখান থেকে ফুল থেকে মধু সংগ্রহ করে, কিন্তু তার বাসা কোথায় এটা কেমনে মনে থাকবে? আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়া আলু কোরআন শরীফে বলছেন, আমি এই মৌমাছিদেরকে হেদায়ত দান করি, ওদের অন্তরে জ্ঞানে বিবেকে ঢালতে থাকি, এদিক যাও তো যাইতে থাকে, ফিরো এই পথে তো ফিরতে থাকে। বাহ্যিক ভাবে আমরা মনে করি মৌমাছি নিজেই এত বড় ইঞ্জিনিয়ার, এত বড় বিজ্ঞানী এবং সক্ষম, এটা আমাদের মাথার বুদ্ধির ঘাটতির কারণে, মূলত এটার নিয়ন্ত্রণ স্রেফ রব্বুল আলামিন, এটার নিয়ন্ত্রণ স্রেফ মহান রব্বুল আলামিন। আগের জমানায় ছিল কি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা পর্যন্ত মানুষ দ্বীন ঈমান জ্ঞান শিক্ষা করার জন্য এটা আলাদা কোনো ভার্সিটি ছিল না, কলেজ ছিল না, স্কুল ছিল না, ওখানে একটা মাত্র ভার্সিটি ছিল, সেটা হলো যে নবী যেখানে বসতেন সেখানে জ্ঞান বিতরণ করতেন, এটাই জ্ঞান লাভের একমাত্র সেরা ভার্সিটি ছিল। কথা বুঝলেন না? অনুরূপভাবে আস্তে আস্তে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে নবী হিসাবে আবির্ভূত হলেন, তখন সারা বিশ্বে সর্বশ্রেষ্ঠ জ্ঞান শিক্ষার ভার্সিটি ছিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি, চাহনি, তার সান্নিধ্য, তার মজলিস। এর চেয়ে বড় কোন ভার্সিটি পৃথিবীতে আজ পর্যন্ত হয় নাই আর কখনো হবেও না। আর লোকেরা এটা বিশ্বাস করে যে প্রাইমারিতে পড়লে ডক্টর হওয়া যায় না, বড় শিক্ষিত উচ্চ শিক্ষিত হওয়া যায় না, কলেজে পড়লে শিক্ষিত হওয়া যায় উচ্চ শিক্ষিত হওয়া যায় না, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, ভার্সিটিতে পড়লে তখন মানুষ উচ্চশিক্ষিত হয়, আর যদি ভার্সিটিতে পড়লো তো এম এ পাস করলো তো তিনি একজন প্রফেসর হলেন, বেশি চেয়ে বেশি একজন চাকরিজীবী হলেন, একজন সম্মানিত ব্যক্তি হলেন। ডক্টরেট করতে হলে আবার আলাদা পদ্ধতি আছে, কি কথা বুঝেন নাই? সেই লাইনে গেলে তখন ডক্টর হওয়া যাবে, ডক্টর অধীনে আবার ডক্টরেট করলে তখন ডক্টর। আমার প্রিয় বন্ধুরা, যে যত বড় ভার্সিটি হোক, বিশ্বে সবচেয়ে বড় ভার্সিটি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিস, তার দরসগাহ, তার শিক্ষালয়। পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেন যে ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত ওয়া ইউযাক্কিহিম, সারা বিশ্বে কে কাকে কোথায় শিক্ষা দেয়, এক এক শিক্ষক, বড় বড় শিক্ষক, বড় বড় জ্ঞানী গুণীরা শিক্ষা দান করেন, কিন্তু এখানে আমার নবী নিজে শিক্ষা দান করেন, আর আমার নবীকে আমি নিজে শিক্ষা দান করি, আমার নবীর শিক্ষক আমি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ মানি রব্বি, আমার মুআল্লিম, আমার শিক্ষক আমার রব্বুল আলামিন, তিনি আমার শিক্ষক। আর ওদিকে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আমার নবীর সাহাবী আবু বকর, ওমর, উসমান, আলী, বিলাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুম, এই সাহাবীদের শিক্ষক আমার পক্ষ থেকে নিযুক্ত আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে জ্ঞান দান করি, তিনি তাদের মধ্যে জ্ঞান বিতরণ করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, দিন রাত রব্বুল আলামিন আমাকে দিতে থাকেন, আমি সেটা তোমাদেরকে দিতে থাকি। তিনি আমাকে দেন, আমি তোমাদেরকে দিই। তো নবী রসুলগণ যেটা দিতেন, পৃথিবীর মানুষ অন্ধ, মূর্খ, অজ্ঞ, একদমই অসভ্য, বর্বর, নিচু, এইরকম অবস্থার মধ্যে ছিল। হ্যাঁ, এই পৃথিবীর সেরা একদম সোনার মানুষ না, একদমই আল্লাহর পক্ষ থেকে নূর আর তাজাল্লির দ্বারা একদম কমপ্লিটলি, যার আত্মা, জীবন, মনন, জ্ঞান, বিবেক, বুদ্ধি, আচরণ সবটা, যার দিন রাত, সকাল সন্ধ্যা, প্রতিটি বিন্দু একদম কমপ্লিট আসমানি আলোকে আলোকদীপ্ত, সেই আলোকদীপ্ত নবীর শিক্ষা, জ্ঞান, চাহনি, সাহচর্যের মাধ্যমে মানুষগুলো আলোর পথ লাভ করতেছিল। একটাই মাত্র পথ ছিল, যাই হোক, তো হযরত আদম আলাইহিস সালাম থেকে এই ধারা শুরু হলো। হযরত আদম আলাইহিস সালাম এরপরে হযরত আদম আলাইহিস সালাম, ফির হযরত ইদ্রিস আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের নিকট আল্লাহ পাক ওহী নাযিল করেছেন সর্বমোট 10 বার। কতবার ভাই? 10 বার কিংবা 12 বার ওহী নাযিল করেছেন আসমান থেকে। আল্লাহ পাক জ্ঞান দিচ্ছেন যে এগুলো বিতরণ করো, 10 বারে কি পরিমাণ হবে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের উপরে 4 বার, হযরত নূহ আলাইহিস সালামের উপরে 60 বার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর 42 কিংবা 48 বার, হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকে 10 বার, আর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমান থেকে মহান রব্বুল আলামিন জ্ঞানের ভান্ডার দান করছেন 24,000 বার। চিন্তা করা যায় প্রিয় বন্ধুরা? তাহলে সে পূর্ববর্তী উম্মতের লোকেরা যে আসমানি জ্ঞানের দ্বারা কতটুকু আলোকিত হইতে পারছিলেন, আর আমাদের রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই সীমাহীন আলোক ভান্ডার দ্বারা এক একজন কি পরিমাণ আলোকদীপ্ত হওয়া সম্ভব। এজন্য পবিত্র কোরআনে যে রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানাইছি, সর্বশ্রেষ্ঠ রসুলকে সর্বশ্রেষ্ঠ মুআল্লিম বানায়, সর্বশ্রেষ্ঠ কিতাব দান করে সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুআল্লিমের দ্বারা আল্লাহ পাক আমাদের এই উম্মতকে শিক্ষা দান করছেন, আর এত বড় জ্ঞানের ভান্ডার দান করছেন। তো সেটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের জীবনে, আমরা কতটা আলোকিত হব, কতটা ধন্য হব, কতটা জ্ঞানী হব, কতটা গুণী হব। কিন্তু কি হলো বিশ্বের মানুষের, লোকেরা মনে করে যে আমার ছেলেকে দুনিয়ার লাইনে যদি শিক্ষিত করতে না পারি জ্ঞানী হবে কিভাবে? ইয়া রব, ইমাম আবু হানিফ রহমতুল্লাহ থেকে বড় জ্ঞানী হবেন আপনার ছেলে, ইমাম মালিক রহমুল্লাহ থেকে বড় জ্ঞানী হবেন, ইমাম শাফি রহমুল্লাহ থেকে বড় জ্ঞানী হবেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি থেকে বড় জ্ঞানী হবেন, অথবা তাদের অনুসারে ইমাম গাজ্জালি থেকেও তিনি বড় জ্ঞানী হবেন, অথবা ইমাম শাহুল্লাহ দেহলভী থেকে তিনি বড় হবেন, ইমাম মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি থেকে তিনি বড় জ্ঞানী হবেন, ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমুল্লাহ থেকে তিনি বড় জ্ঞানী হবেন, বলেন বড় বিন জিলানি রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার লোকেরা, এমনকি আলেমদেরও বিশাল একটা সমাজ খোঁজ খবর বেশি না নেওয়ার কারণে তারা অনেকেই মনে করেন বড় বিন জিলানি একজন ওলি আল্লাহ মানুষ ছিলেন। আরে পাগলের দল, তো লেখাপড়া তো করো কিছু। যে হাম্বলি মজহাব, যে বিখ্যাত একটা মজহাব আছে না, এই মজহাবের যিনি প্রতিষ্ঠাতা, অর্থাৎ এই মজহাব যার নামে পরিচিত, প্রতিষ্ঠাতা কি আবার, এই মজহাব যার নামে পরিচিত তিনি, মানে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল, তার একটা উপাধি হলো হাফিজুদ্দুনিয়া। এর বাহ্যিক শাব্দিক অর্থ হলো দুনিয়ার হাফেজ, দুনিয়া মুখস্থ করে, কে দুনিয়া মুখস্থ করছিলেন। হাফিজুদ্দুনিয়া মানে যে এই দুনিয়াতে, হাফিজুন ফিদ দুনিয়া, এই দুনিয়াতে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেই পরিমাণ ছিল সবটা তার মুখস্থ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এই হাম্বলি মজহাবের যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমুল্লাহর বিশাল বড় জ্ঞান ও ভান্ডারকে যারা সংরক্ষণ করছিলেন, তার মধ্যে একজন বিখ্যাত ইমাম ছিলেন হাম্বলি মজহাবের ইবনে কুদামা আল হাম্বলি রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন আপনারা, এই উচ্চ মাপের হাম্বলি মজাবের ইমাম মুহাদ্দিস ফকিহ ইবনে কুদামা হাম্বলির হাদিস শাস্ত্রের উস্তাদ ছিলেন হযরত বড় পীর জিলানী রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন ভাইরা? কি বলবো, আপনার আপনার সন্তানকে যদি জেনারেল লাইনের বই পুস্তকগুলো পড়ায় দিই, আমেরিকার লেখকরা, হ্যাঁ না, লন্ডনের লেখকরা, ইউরোপের লেখকরা, জ্ঞানীরা বিজ্ঞানীরা যতগুলো বই লিখছে, কয়েক লক্ষ হোক সেটা, সব এই লক্ষ লক্ষ বই পুস্তক সবগুলো যদি ওরা মুখস্থ করে ফেলে, এটা আমরা বিশ্বাস করতে বাধ্য যে তারা নিঃসন্দেহে জ্ঞানী হলো, বড় হলো, শিক্ষিত হলো, উচ্চশিক্ষিত হলো, অনেক উচ্চ মানের উচ্চশিক্ষিত হলো, সারা বিশ্বের শ্রদ্ধেয় হলো, এটা ঠিক। কিন্তু ওর হাতে কোরআন নাই, আর আরেকজনের হাতে কোরআন আছে, সারা বিশ্বের সব বিজ্ঞানীদের সবগুলো জ্ঞান ভাণ্ডার মুখস্থ করার পরে, কণ্ঠস্থ করার পরে, ওর যে মাকাম, যার হাতে কোরআন তার মাকাম তার চেয়ে হাজার লাখ কোটি কোটি গুণ ঊর্ধ্বে। আমার প্রিয় বন্ধু, আপনার সন্তানকে আপনি দুনিয়ার লাইনে শিক্ষিত করলেন, এতে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা জানি ইঞ্জিনিয়ার দরকার। আল্লাহ বলে বিল্ডিং গুলো কারা তৈরি করে দিবে, এই বিল্ডিং তৈরির পরামর্শ কে দিবে? কোন খতিব সাহেব, কোন মুজাদ্দিদ আলফে সানি, কোন শাহরিউল্লাহ দেহলভী, কোন ইমাম গাজ্জালি, কোন বড় পীর জিলানি যদি বলেন এইভাবে বিল্ডিং করো, রড এতগুলি দাও, সিমেন্ট এতগুলি দাও, হ্যাঁ না, বালু এতগুলি দাও, বিল্ডিং থেকে মধ্যে সব চুরমার হয়ে গেছে। এই মানুষগুলোকে আল্লাহ পাক বিল্ডিং বানানোর জ্ঞান পরিবেশনের জন্য পাঠানি নাই, এদেরকে পাঠাইছেন মানুষের আত্মা এবং জীবন গঠন করার জন্য। তারা দেশের শিক্ষক, জাতির শিক্ষক, বিশ্বের মানুষের শিক্ষক এবং তারা মানবতার শিক্ষক, আলোকদীপ্ত জীবন দানের শিক্ষক তারা। এই জন্য এই দুনিয়াতে আমাদের বসবাসের জন্য ইঞ্জিনিয়ার তো দরকার, ইঞ্জিনিয়ার পাবো কোথায় যদি জেনারেল লাইন না পড়ে? অসুস্থ হলাম যশোর গেছি সেদিন গভীর রাতে, অনেক বেশি কষ্ট অনুভব হচ্ছে রাত্রিবেলা, কি করি? রাত্রেই কি হসপিটাল যাব? যাক পরের দিন গেলাম হসপিটাল, গেলাম যশোরের অত্যন্ত বিখ্যাত হসপিটাল কুইন্স হসপিটাল, এর মালিক যিনি আমার খুব ঘনিষ্ঠ এবং অত্যন্ত আপনজন, খুব বন্ধু মানুষ, অনেক মহব্বত করেন, উনি যত্নের সাথে নিয়ে বড় ডাক্তারের দিকে দেখাইলেন, চেক আপ করাইলেন। যদি না হসপিটাল থাকে ইমাম সাহেব হুজুর এই চিকিৎসা কেমনি করবেন? যার যার অপারেশন দরকার তো মাওলানা সাহেব, খতিব সাহেব, শাইখুল হাদিস সাহেব, মুফতি আজম সাহেব কি করবেন, কি ব্যবস্থা করবেন? একজনের বা এই মাত্র সিজার হওয়া দরকার, এই দৌড়ে নিয়ে বড় বড় জিলানির কাছে হাজির, আপনি সিজার করে দেন, উনি কি সিজার করবেন? এই সিজার করা তো ওনার ফাংশন না। আমি এটা এই বিষয়টাকে এইভাবে আলোচনা এই জন্য করতেছি ইচ্ছাকৃত ভাবে, ওই সকল মানুষ যারা মনে করেন যে জাগতিক লাইনের জ্ঞান শিক্ষা করা এটা বৃথা কাজ, এটাও আরেকটা বোকামি, এটাও আরেকটা মূর্খতা, এটাও আরেকটা অন্ধকারে আচ্ছন্ন একটা কথা, এটাও ঠিক না। জাগতিক লাইনের জ্ঞান বিজ্ঞান শিক্ষা করাও দরকার। আমি আপনাদেরকে আরো বলি, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লিখছেন এই পার্থিব জীবনে মানুষের বাঁচার জন্য যে পার্থিব জ্ঞান, এটা শুধু শিক্ষা করা খালি জায়েজই না, এটা ফরজে কিফায়। এত দুঃসাহসে কথা বলা সহজ না যদি কোরআন সুন্নার জ্ঞান না থাকে, কি কথা বুঝেন নাই? এইটা বাস্তব কথা না যে সারা দুনিয়ার মানুষগুলো অসুস্থ, কারো কোনো চিকিৎসক নাই, উপায় কি হবে? তা আমি এটা বলতে চাই যে সারা দুনিয়ার পার্থিব জ্ঞান বিজ্ঞান যেটা মানব জীবনের জন্য দরকার সেটা আমরা শিখব, কিন্তু তাই বলে কি আল্লাহকে চিনব না, আল্লাহকে জানব না, পরকালকে জানব না, জান্নাতের পথটা চিনব না, জাহান্নামের পথ কি কি সেই পথ থেকে বাঁচার জ্ঞান আমি অর্জন করব না, যদি সেটা না করলাম তা আমি কতটা সফল কাম হতে পারলাম? আল্লাহ আমাদের বুঝ দান করে। এতে প্রমাণিত হয় যে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিক্ষা করা দরকার বটে, কিন্তু আখেরাতের বা আসমানি এলম যেটা আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে চেনার জন্য, মানুষের সত্যিকার মানুষ হওয়ার জন্য যে আসমানি জ্ঞান দরকার সেটা শিক্ষা করা সর্বোচ্চ জ্ঞান। এজন্য যারা জেনারেল লাইনে শিক্ষিত তারা উচ্চ শিক্ষিত, আর যারা কোরআন সুন্নাহর জ্ঞানে শিক্ষিত তারা সর্বোচ্চ জ্ঞানে শিক্ষিত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। দেও ভাই একটু পানি খেয়ে। আমরা যারা মাদ্রাসা পড়ুয়া মানুষ, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, আমাদের মহান শিক্ষকদের বরকতে, আমাদের আলে উলামাদের নিকট শিক্ষা লাভের উসিলাতে আমাদের মধ্যে এমনটা ধারণা থাকে না জেনারেল লাইনে শিক্ষিত লোকগুলো বেকার, বরং আমরা মনে করি তারাও শিক্ষিত, তারাও সম্মানিত এবং তাদেরও জীবনটা মূল্যবান, কিন্তু তাদের এর সঙ্গে যদি যোগ হয় কোরআনে পাকের শিক্ষা, কোরআন শরীফ পড়তে পারেন, সুরে ইয়াসিন, এই ডক্টর, এই বিজ্ঞানী ইনি হঠাৎ সকালবেলা সুরে ইয়াসিন শরীফ পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একবার সুরে ইয়াসিন পাঠ করলে কোরআনে করিম 10 বার খতম করার সওয়াব আল্লাহ তাকে দান করবেন। এইটুকু পড়তে না পারার কারণে এত বড় মর্যাদা থেকে বঞ্চিত থাকাটা, এটা আমরা কিভাবে মানতে পারবো? এটা কি আমাদের মেনে নেওয়া উচিত? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। যাই হোক, তো যেটা আজকে যেটা বলতেছিলাম সেটা তো এমন সব কথা বলার খেয়াল ছিল না, ছিল আরো সংক্ষিপ্ত কিছু বিষয়ের আলোচনা। তার মধ্যে যে বিষয়গুলো বলতে চাইছিলাম সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে নবী হিসাবে শুভাগমন করলেন, আবির্ভূত হলেন, তো মানুষদেরকে দিন রাত 24 ঘন্টা যে জিনিসগুলো দিলেন সেগুলো সব মূল্যবান সম্পদ। সেগুলো সব মূল্যবান সম্পদ, অমূল্য সম্পদ। এই পৃথিবীর কোন মার্কেটে, কোন দোকানে, কোন আমেরিকাতে, কোন ইউরোপে, কোন জায়গাতে সেগুলো পাওয়া যাবে না। এটা কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকটই পাওয়া সম্ভব ছিল। আর তিনি বলে গেছেন যে এগুলো পৌঁছাও বিশ্বের মানুষের কাছে, সকলের কাছে। এবং তিনি এমন ছিলেন যে এটা এটা ভাবতেন না, চাইতেন না উচ্চ শ্রেণীর লোকগুলো জান্নাতে উচ্চ উচ্চ স্থান লাভ করুক, আর গরিব মানুষগুলো সব যেখানেই পায় কোন রকম একটু আশ্রয় পালিয়ে গেল, এটা কখনো তিনি বলেননি। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলছেন যে ধনী মানুষও দিনদার ইমানদার, গরিব মানুষও দিনদার ইমানদার। এমনটা যদি হয় ওই ইমানদার ধনীদের চেয়ে ইমানদার গরিবরা 500 বছর আগে জান্নাতে পৌঁছে যাবে, এমন তো ছিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার কিছু সংখ্যক সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় ধনী লোকেরা আশ্চর্য, এই হযরত আবু বকর, এই হযরত উসমান, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, এই যারা যারা এত পয়সাওয়ালা, দিন রাত খালি দিতে থাকেন, দিনের কাজে সাহায্য করতেই থাকেন। আমরা চাই যে কোরআন শরীফে আছে হাফিজ যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জান্নাতে যাওয়ার জন্য অগ্রগামিতায় অবতীর্ণ হও, প্রতিযোগিতা অবতীর্ণ হও, দেখি কে কার আগে যাও। আল্লাহ পাক কোরআনে বলেন কি আল্লাহ পাকের শান যে আমার এই প্রতিযোগিতা করে দেখো, ফাস্তাবিকুল খায়রাত, আমার সন্তুষ্টির কাজে তোমরা প্রতিযোগিতা কারা করতেছো আমি দেখতে চাই। তা আমরা প্রতিযোগিতা করতে চাই, কিন্তু প্রতিযোগিতা করবো যে পুঁজি লাগবে না, আমাদের তো সে পুঁজি নাই, আমাদের তো সে পুঁজি নাই যে আমরা তাদের সঙ্গে প্রতিযোগিতা করবো। তারা ধুমছে দিতেছেন, আমরা দিব কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আশ্চর্য নবী তিনি, তিনি বললেন তোমরা এক কাজ করো, তোমরা এই নামাজের পরে না সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ো, প্রতিযোগিতা তোমরা তাদের চেয়ে অগ্রগামী হয়ে যাবে। এই খবর কেমনে ওই ধনী লোকদের কাছে পৌঁছে গেছে, পরের পরের থেকে তারা ওই নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, এইবার আবার ওই গরিব মানুষগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তারাও তো পড়তেছে, তো বললেন যে আমি কি করবো এখন, তারাও যদি পড়ে তাদের কি প্রতিযোগিতার হক নাই? আল্লাহ তো বলছেন প্রতিযোগিতা করার জন্য, তো তারাও তো প্রতিযোগিতা করবে না, আমি কি তাদের মানা করব? হ্যাঁ, আল্লাহ পাকের মুআমালা, যা যে আল্লাহটা যে পর্যন্ত কামাই করতে পারে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো অন্তর্কারটা কেমন। লাখ কোটি আমল হোক একজনে করলো, আরেকজনে করছে তার হাজার লাখ কোটি ভাগের এক ভাগ, কিন্তু তার অন্তরটা এমন, আহা আল্লাহ একটা মাত্র মাথা দিয়ে সিজদা করি, যদি আপনি কয়েক হাজার কোটি মাথা আমাকে দিতেন একসঙ্গে কয়েক হাজার কোটি মাথা দিয়ে সিজদা করতাম। কিন্তু দুনিয়া দেখবে সে এক সিজদা করতেছে, কয়েক হাজার কোটি সিজদা করার এক সিজদাতে তার মর্তবা নসিব হবে। এই জন্য আমার প্রিয় বন্ধুরা, ইসলাম শিক্ষা করা উচিত, ইসলামের জ্ঞান অর্জন করা উচিত বিজ্ঞ আলেমিদিন আল্লাহ ওয়ালাদের নিকট থেকে, যাদের কাছে স্বচ্ছ এলম আছে, এলমের নির্ভরযোগ্য ব্যাখ্যা যাদের কাছে মজুদ আছে। তাহলে আমাদের জীবন তো সংক্ষিপ্ত, ছোট্ট, অল্প সময়ের। এই অল্প সময়ের জীবনে আমরা যাতে পরকালের সীমাহীন সম্পদ অর্জন করতে পারি এবং সফলতা অর্জন করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। এখন সংক্ষিপ্ত শুধু এতটুকু বলি, সেটা হচ্ছে যে ভাইরা, ফরজ আমলগুলো করি, ওয়াজিব আমলগুলো করি, গুনাহ না করি, কারো প্রতি জুলুম না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত গুলোকে তালাশ করে করে সেই মোতাবেক জীবনটা করি। আরেকটা ব্যাপারে ভীষণ সতর্ক থাকি, সেটা হলো যে বেদাত কাজে কখনোই যেন লিপ্ত না হই, বেদাতি লোকদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক না রাখি। ব্যবসা বাণিজ্য নিষেধ না, ব্যবসা বাণিজ্য ইহুদির সঙ্গে করা যায়, খ্রিস্টানের সঙ্গে করা যায়, এই ব্যাপারে ইসলামের কোনো বিধিনিষেধ নাই। কিন্তু বন্ধুত্ব কেবলমাত্র দিনদার লোকের সঙ্গে, বন্ধুত্ব কেবলমাত্র সুন্নতের পাবন লোকের সঙ্গে, অর্থাৎ জীবনের একান্ত ঘনিষ্ঠ মানুষ যাকে বানায়, তার জীবনের রং আমার জীবনকে প্রভাবিত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বুনিয়াদী হেদায়েত আমাদেরকে দিয়ে গেছেন, আল মারউ আলা দীনি খলিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিল, যে মানুষ যাকে অন্তরঙ্গ রূপে গ্রহণ করে তার আচার ব্যবহার চরিত্র জীবনধারা তার জীবনটাকে প্রভাবিত করে। অতএব তোমার আগেই ভাবতে হবে কাকে কাকে আমার ঘনিষ্ঠজন এবং একান্ত বন্ধু অন্তরঙ্গ রূপে গ্রহণ করলাম। এমন না হয় যে এমন কোন লোক যে আল্লাহর দুশ্মন অথবা আল্লাহর দুশ্মনী এবং আল্লাহর নাফরমানি যার জীবনের মূল এবং বৈশিষ্ট্য তাকে আমার ঘনিষ্ঠ বানায় পরে আমি না আমার জান্নাত খুয়া জাহান্নামের কীটে পরিণত হই। আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে কবুল করেন, ভুল থেকে আল্লাহ আমাদের মুক্তি দেন, জান্নাতের জন্য আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের ঘরওয়ালাদেরকে তাম আপনজন প্রিয়জন সকলকে কবুল করেন। বাস ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। Thank you.